অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার দেশ পাকিস্তানিদের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে বলে সংবাদ মাধ্যমে যে খবর তা সঠিক নয়।
রয়েছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ওই দেশটির বৌদ্ধ ভিক্ষুসহ হাজার হাজার মানুষ।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
ভোটের পর পেরিয়ে গেছে দুদিন, এখনো উত্তপ্ত ভাটপাড়া এবং কাকিনাড়া।
রয়েছে ইংরেজি শিক্ষার আসর নিউজ ওয়ার্ডস। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবির উদ্দিন। মধ্যপ্রাচ্যে ইরান একটা সামরিক হুমকি পরিস্থিতি খাড়া করছে বলে হোয়াইট হাউস যে মনে করছে, সে ব্যাপারেই ট্রাম্প প্রশাসনের পদস্থকর্তা ব্যক্তিরা এখন কংগ্রেসকে অবহিত করছেন আজ মঙ্গলবার রুদ্ধদ্বার অধিবেশনে। এজন্যে আজকে যারা যারা কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শ্যানাহ্যান এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফার্ড। গেল সপ্তাহে দুটি সৌদি তেল উত্তোলন কেন্দ্রের ওপর পরিচালিত হামলা এবং চারটি তেল ট্যাঙ্কারের ওপর আগের অন্তর্ঘাত অভিযান ছিল ইরানেরই কাজ। যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের এহেন সন্দেহ ব্যক্ত হবার বেশ কদিন পরই এরা এখন কংগ্রেস বিধায়কদের সঙ্গে কথা বলতে চাইছেন। সোমবার ট্রাম্প বলেন ইরানের তৎপরতা খুবই আগ্রাসী এবং ইরানের এহেন আগ্রাসনের মোকাবেলার খুব কড়া জবাব দেওয়া ভিন্ন যুক্তরাষ্ট্রের কোনো গত্যন্তর নেই। এর আগে দিনের প্রথম ভাগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ বলেন সহস্রাব্দের পর সহস্রাব্দ পার হয়েছে, চেঙ্গিস খান আর আলেকজান্ডারের মতো আগ্রাসীরা কোথায় চলে গিয়েছে, ইরান কিন্তু বরাবরই ওসবের বিরুদ্ধে বুক চিতিয়ে রুখে দাঁড়িয়েছে, ওসবে কাজ হবে না, শ্রদ্ধাবোধ সম্ভ্রমবোধই কেবল কাজ করতে পারে, জারিফ মন্তব্য করেছেন এভাবেই। জাতিসংঘ শরণার্থী সংস্থা ভেনেজুয়েলা থেকে প্রাণ হাতে নিয়ে পালাচ্ছেন যারা, সেই তাঁদেরকে আশ্রয় দেওয়ার জন্য সকল দেশের প্রতি আহ্বান জানাচ্ছে, বলছে এদের বেশিরভাগেরই এখন আন্তর্জাতিক শরণার্থী সুরক্ষার প্রয়োজন। আজ মঙ্গলবার জেনিভায় নতুন এক অবহিতকরণ বক্তব্যের অবতারণায় জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র লিজ ফ্রোসেল ভেনেজুয়েলার ক্রম অবনতিশীল রাজনৈতিক, অর্থনৈতিক, মানবাধিকার এবং মানবিক পরিস্থিতির উল্লেখে বলেছেন এগুলোই লোকজনকে ভেনেজুয়েলা ছেড়ে পালাতে বাধ্য করছে। বলেন প্রায় ৩৭ লক্ষের মতো মানুষ ভেনেজুয়েলা ছেড়ে পালিয়েছেন, এদের ভেতর ৪৬০,০০০ মতো মানুষ প্রধানত প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আশ্রয় পেতে চাইছেন। বলা হয় এই মুহূর্তে এদেরকে জোর করে দেশে ফেরত পাঠানো ঠিক হবে না, তা তারা আইনগতভাবে যেভাবেই আশ্রয় লাভের জন্য চেষ্টা করুন না কেন। ইয়েমেনের হৌথি বিদ্রোহীরা বলছে দক্ষিণাঞ্চলের সৌদি নাজরান শহরের একটি অস্ত্র গুদামের ওপর আজ মঙ্গলবার হামলা চালিয়েছে তারা। ইয়েমেনে হৌথিদের সঙ্গে লড়ছে সৌদি নেতৃত্বাধীন যে বাহিনী, সেই তারই মুখপাত্র বলেছেন যে ওই হামলায় বিস্ফোরক ভর্তি একটি ড্রোন অভিযানও সামিল ছিল এবং তা দিয়ে অসামরিক লোকজনের ব্যবহৃত একটি স্থাপনাকে নিশানা বানানো হয়। সৌদি রিপোর্টে হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো উল্লেখ ছিল না। সোমবার সৌদি আরব বলে যে ইয়েমেন থেকে উৎক্ষিপ্ত দুটি হৌথি ক্ষেপণাস্ত্রের সন্ধান পায় তারা, একটি দেখা মেলে সৌদি শহর তায়েফের মাথায়, অন্যটি ছিল জেদ্দার উপরের আকাশে। হৌথিরা এরকমের কোনো ক্ষেপণাস্ত্র ছোঁড়বার কথা অস্বীকার করেছে। মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যেকার চলমান সংঘাত সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছে দেশটির বৌদ্ধ ভিক্ষুসহ হাজার হাজার মানুষ। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
মিয়ানমারের রাখাইন অঞ্চলে সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ওই দেশটির বৌদ্ধ ভিক্ষুসহ হাজার হাজার মানুষ। তারা এলাকায় বিক্ষোভ করেছেন বলেও মিয়ানমারের সংবাদ মাধ্যম খবর দিয়েছে। ইংরেজি দৈনিক মিয়ানমার টাইমস সোমবার তাদের খবরে জানায় রোববারে বৌদ্ধ ভিক্ষুসহ হাজার হাজার মানুষ রাখাইনের রাজধানী সিত্তোয়ে শহরের দিকে পদযাত্রা করে, সেখানে সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যেকার চলমান সংঘাত সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দাবিতে। পদযাত্রাকারীরা সংঘাত সহিংসতার কারণে উদ্বাস্তুদের পুনর্বাসন ও সহায়তা, স্থানীয় জনগণের অবাধ চলাচল নিশ্চিত নিশ্চিত করা এবং আন্তর্জাতিক এনজিও এবং দাতা সংস্থার প্রবেশ নির্বিঘ্ন করা ও সাধারণ মানুষদের ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই দেশটির সরকারের কাছে দাবি জানিয়েছে। এই পদযাত্রায় অন্যতম উদ্যোক্তা ও বৌদ্ধভিক্ষু অ সাদা ওরা বলেন, জ্যেষ্ঠ ও প্রভাবশালী বৌদ্ধভিক্ষুদের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত 9 মে কর্তৃপক্ষের কাছে যে পত্র দেওয়া হয় তাতে কোনো সাড়া না দেয়ই এই পদক্ষেপ নেওয়ার কারণ। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। এখন রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট। তিনি মুখবন্ধে বলছেন যে পশ্চিমবঙ্গের ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দুদিন পরও নির্বাচনী সহিংসতা উত্তপ্ত ভাটপাড়া কাঁকিনাড়া এলাকা।
গতকাল সোমবারের পর আজ মঙ্গলবার সকালেও কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করে চলে বিক্ষোভ। দুষ্কৃতীরা থানা আটকে নৈহাটি লোকাল লক্ষ্য করে বোমাবাজি, ইট ছোড়ে বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, কোনো ক্রমে ট্রেন থেকে নেমে তারা পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যান, যদিও ট্রেন লক্ষ্য করে বোমাবাজির কথা অস্বীকার করেছে রেল। ঘটনার সময় এলাকায় র্যাপিড অ্যাকশন ফোর্স বা আধা সেনার দেখা নেই বলেও ক্ষোভ বাসিন্দাদের, এমনকি রেল পুলিশও কোনো পদক্ষেপ করেনি। সংশ্লিষ্ট ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের চিফ ইলেকশন অফিসার সিওর কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের পুলিশি পর্যবেক্ষক বিবেক দুবে। ভাটপাড়ার এই অশান্তির ঘটনায় বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে লোকাল ও দূরপাল্লার ট্রেন। ভাটপাড়ার উপনির্বাচন ঘিরে গত রবিবার থেকে অশান্ত হয়ে ওঠে ভাটপাড়া কাকিনাড়া। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওদিকে ঢাকা থেকে সংবাদদাতা জহুরুল আলম তার রিপোর্টে বলছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন বলেছেন যে তাঁর দেশ পাকিস্তানিদের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে বলে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেটা সঠিক নয়।
মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ কারো ভিসাই বন্ধ করেনি, কোনো ব্যক্তিবিশেষ ভিসা নাও পেতে পারেন বলে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ভিসা না পাওয়ার ঘটনা বিশ্বব্যাপী ঘটে থাকে। বলেন, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের ভিসা বিভাগে অনেকদিন থেকে কোনো কর্মকর্তা নাই এবং সেখানে একজন কর্মকর্তাকে নিয়োগ দিলেও পাকিস্তান তাকে ভিসা দেয় নাই। আব্দুল মোমেন বলেন, ভিসা বিভাগের কাজ চালিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ মিশনের যে কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার ভিসার মেয়াদও মার্চ মাসে শেষ হওয়ার পর তার ভিসাও পাকিস্তান সরকার নবায়ন করে নাই। পাকিস্তান শীঘ্রই বিষয়টির নিষ্পত্তি করবে বলে উল্লেখ করে তিনি বলেন, এটা নিয়ে বাংলাদেশ পাকিস্তানের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের প্রথম সারির একটি বস্ত্র রপ্তানিকারক সংস্থার উদ্যোগে স্থাপিত বিশাল এক বস্ত্র তৈরির ইউনিটের নির্মাণ কাজ এখন পরিপূর্ণতা পেতে চলেছেই প্রায়। কাজ শুরুর ব্যাপারে আশাপ্রদ মুহূর্ত সমাগত প্রায় মনে করছে নির্মাতা সংস্থা। উৎপাদন শুরু হওয়ার কথা আগস্ট মাসে। ওরিয়েন্ট ক্রাফটের এ কারখানা গড়ে উঠছে ভারতের দারিদ্র কবলিত রাজ্য ঝাড়খণ্ডে। প্রায় 8,000 কর্মী এতে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। এ বস্ত্র রপ্তানিকারকদের সবচেয়ে বড় বাজার হল যুক্তরাষ্ট্র। ওরিয়েন্ট ক্রাফটের বাণিজ্যিক বিভাগের প্রধান কর্তা ব্যক্তি এ জে জ্যান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য বিরোধ ক্রমশই চালিয়ে ওঠার মাঝখানে ক্রেতাদের তরফে প্রশ্ন, জিজ্ঞাসা, খোঁজ খবর করাও বেড়ে উঠছে দিন দিনই। জ্যান মনে করেন, এতে করে তাঁদের এ ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠবে, আমরা একটা ভালো অবস্থানে ঢুকে যেতে পারব, বলছেন জ্যান। বিশ্বের সবচেয়ে বড় মহাবলী অর্থনীতির এ দেশ দুটির মধ্যেকার বাণিজ্য বিরোধের ফাঁকতালে নতুন নতুন সুযোগ সুবিধার ভাগ ভারতের পাতে উঠে আসতে পারে বলে মনে করছেন ভারতের রপ্তানি সংস্থা ফেডারেশন প্রধান কর্তা ব্যক্তি অজয় সাহায়। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য বিরোধের সুযোগে হাতে গোনা বেশ কিছু দেশ লাভবান হবে বলে মনে করে জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন সংস্থাও। কোনো কোনো দেশ এখন ওই ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগটা পেয়ে যাবে ফাঁকতালেই, বলা হচ্ছে সেটাও। নিউজিল্যান্ড কর্তৃপক্ষ এখন স্বঘোষিত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী যে ব্যক্তি মার্চ মাসে ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে 51 সংখ্যক মুসল্লিকে হত্যা করেছিল সেই তাকে আইনগতভাবে অভিযুক্ত করেছে। অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন টারান্ট নিউজিল্যান্ডের সন্ত্রাস প্রতিরোধ আইনে এই প্রথম কোনো ব্যক্তি যাকে অভিযুক্ত করা হলো। চীনের বিশাল টেলিকম কোম্পানির প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র তার কোম্পানিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এ যুক্তির বুনিয়াদে যে বরখাস্ত করবে বলছে সে কথা নাকচ করে দিয়েছেন। আজ মঙ্গলবার রাষ্ট্রপরিচালিত সংবাদ সূত্রগুলোর সঙ্গে একটানা অনেকগুলো সাক্ষাৎকারে রেন শেংফেই বলেছেন যে ট্রাম্প প্রশাসনের এহেন পদক্ষেপ তার কোম্পানি যে মোবাইল প্রযুক্তি ক্ষেত্রে যেটা কিনা সাধারণভাবে 5G নামেই উল্লেখিত হয়ে থাকে পরবর্তী প্রজন্ম অবধি কদ্দূর এগিয়ে যাবার ক্ষমতা রাখে ক্ষমতা ধারণ করে তাকে খাটো করে দেখছেন। বিশ্ব সংবাদ আপাতত এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। বাংলাদেশের চট্টগ্রামে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত পানি না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।
চট্টগ্রাম মহানগরী এলাকায় পানির চাহিদা দৈনিক 50 কোটি গ্যালন, কিন্তু চট্টগ্রাম ওয়াসা সরবরাহ করতে পারছে 25 থেকে 30 কোটি গ্যালন। এই অবস্থায় চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। তীব্র তাপদাহ আর গরমে এই সংকট আরও বেড়েছে। পানির দাবিতেই প্রতিদিনে হচ্ছে সভা সমাবেশ। চাহিদা অনুযায়ী পানি না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আছে হয়রানির অভিযোগও।
কোনো পানি নেই আজকে প্রায় এক মাস যাবো, এ পর্যন্ত কোনো পানি আসে না আমাদের ওখানে।
কেমন যাইতেছে কোন দেখার মতো কেউ নাই, মানে যেরকম পানির সমস্যা এরকম, মানে বিল দিতে এলে লাখ লাখ মানুষ রাত্রে যায় এখানে মধ্যে।
পর্যাপ্ত পানি নাই, আমরা ওই মাসে মাসে বিল দিয়ে যাচ্ছি কিন্তু পানি সেবা পাচ্ছি না।
শুধু ময়লা পানি রাস্তায় ওয়াসাল পাইপে ঢুকি উল্টে আমাদের অবস্থা খারাপ হয়েছে, আমরা ওয়াসাল পানি ব্যবহার করতে পারতেছি না।
3 বছর ধরে বিশ্বকালনি এখন আর বিশ্বকালনি কিন্তু কোনো পানি যাচ্ছে না।
পানি প্রায় সময় সমস্যা হচ্ছে, তার মধ্যে ময়লা দুর্গন্ধ তো আছেই।
পানি একদিন ফাইলে এক সপ্তাহ পাওয়া যায় না।
ওয়াসার পানি আমরা অনেক কষ্টে আছি, ওয়াসার পানি ঠিক মতো পাই না আমরা।
পানিও অনেক জায়গায় পর্যাপ্ত নেই, যেই পরিমাণ তারা বলছে অর্থাৎ লোকালয়ে ডিগ্লিশের ওই পরিমাণ পানি পাওয়া যাচ্ছে না।
সংকট নিরসনে নতুন শোধনাগার ও পাইপলাইন স্থাপনের কথা জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক AKM ফজলুল্লাহ।
ট্রিটমেন্ট প্ল্যান্টটা আশা করতেছি 20 সালের মধ্যে শেষ হবে, এবং সাথে সাথে পাইপলাইনগুলো আমি ট্রান্সফার 20 সালের মধ্যে শেষ করার চেষ্টা করব। তাইলে 21 সাল থেকে অন্তত নতুন লাইনে পানি চললে তখন এই সমস্যাগুলো কমে যাবে, আর যখন আমি ফুল প্রেশারে পানি দিতে পারবো তখন আপনার পানি একদম এন্ড পয়েন্ট পর্যন্ত পাবে, তখন আর কোনো লোকের কোনো কমপ্লেন থাকবে না।
দ্রুত পানি সমস্যার সমাধানের দাবি সাধারণ মানুষের। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
ভারতের সদ্য সমাপ্ত সপ্তদশ লোকসভা নির্বাচন এবং সম্ভাব্য ফলাফল নিয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলছেন তাহিরা কিবরিয়া। দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে
ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ভোটদান পর্ব শেষ হয়ে গেছে গত রবিবার ১৯ মে এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে বৃহস্পতিবার ২৩ মে। মাঝে এই তিন দিন শুধুমাত্র অপেক্ষায় কাটছে না, বরং একটা চূড়ান্ত তৎপরতা চলছে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অঙ্গনেও। তার কারণ, ইতিমধ্যেই এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা বেরিয়ে গেছে। এই বিষয়টি নিয়েই আমরা কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে কথা বলছি। প্রথমেই আমরা জানতে চাইব অবশ্যই যে এই তিন দিনের গ্যাপ কেন, কিন্তু আমরা তার আগে আমরা একটুখানি আরও একটু জেনে নিতে চাচ্ছি যে বিশ্বের অধিকাংশ দেশেই যখন ভোটদান ভোট গ্রহণ হয় তার পরপরই ফলাফল বেরিয়ে যায়, কোনো গ্যাপ থাকে না। দীপঙ্কর চক্রবর্তী, আপনি যদি এই গ্যাপের বিষয়টা প্রথমেই আমাদের একটু বিস্তারিতভাবে আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলে দিতেন।
হ্যাঁ, তাহিরা কিবরিয়া, ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য দেশ যেখানে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গেই গণনা শুরু হয়ে যায় এবং ফল প্রকাশ হতে শুরু করে, সেই দেশগুলো মোটামুটি ভাবে ভারতের তুলনায় অনেকটাই ছোট। আরেকটা ব্যাপার আছে, ভারতে যে এত বিপুল জনসংখ্যা, যে কারণে এটাকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয়, সেটার কারণ হচ্ছে যে নানান দেশে তাদের ভোটদাতারা, ভারতের ভোটদাতারা ছড়িয়ে রয়েছে নানান রাজ্যে। এবং এতগুলো রাজ্যের এমন সব প্রত্যন্ত প্রান্তে ভোট গ্রহণ হয়েছে যেখান থেকে ভোটের বাক্স বা ইভিএম নিয়ে এসে স্ট্রংরুমে রাখার জন্য একটা সময় দরকার, এবং সব জায়গা থেকে গুছিয়ে গাছিয়ে এইসব ইভিএম গুলো এখানে যেখানে ভোট গণনা হবে, একটা জায়গায় তো না, হয়তো কয়েকশো জায়গায় ভোট গণনা হবে এক একটা রাজ্যেই অনেকগুলো জায়গায়, সেইখানে এনে রাখার জন্য একটা সময় চাই। সেই জন্য ভোট দান প্রক্রিয়া শেষ হওয়ার পর ভোট গণনা প্রক্রিয়া শুরু হওয়ার মাঝখানে যে তিন দিন সময়টা সেখানে এই তৎপরতাই চলে। আহিরা কেপ্রিয়া,
তো মোটামুটি ভাবে আমরা বুঝে নিচ্ছি যে এই যে ইভিএম মেশিনগুলো নিয়ে যাওয়া, পরিবহন করা, একটা জায়গায় রাখা, সে কারণের জন্যই এই তিন দিন সময় নিচ্ছে, তাই তো?
হ্যাঁ।
আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি ভারতে ভোট শেষ হওয়ার পরই এক্সিট পোলের ফলাফল বেরিয়ে গেল, তো সে সম্পর্কে আপনি কি ভাবছেন, কি রকম দেখছেন, প্রতিক্রিয়া কি?
আসলে এক্সিট পোল যেটা হয় সেটাতে, সেটা খুব বেশি দিন হয়নি, এই ধরা যাক বছর 20 ধরে চলছে। আর এটা যেটা ব্যাপারটা হচ্ছে, এক্সিট পোল মানে হচ্ছে যে যারা বেরোবে ভোট দিয়ে তাদের তখন জিজ্ঞেস করা হয় যে কাদের আপনারা ভোট দিলেন, তো তারা যদি সত্যি কথাটা বলে তাহলে একটা মোটামুটি একটা ধারণা করা যায় যে হ্যাঁ এদের ভোট দিয়েছে। কিন্তু এটাকে বলে স্যাম্পল সার্ভে, মানে এতজন ভোটদাতা সবাইকে তো জিজ্ঞেস করা যায় না, সুতরাং নানান কোম্পানিকে এগুলোর ভার দেওয়া হয়, তারা এক একটা জায়গায় গিয়ে স্যাম্পল সার্ভে করে। ধরা যাক এটা সব জায়গাতেই মানে স্যাম্পল নেওয়াটা একটা ওইভাবেই করা হয় যে 10 জনের মধ্যে দুজনকে জিজ্ঞেস করা হলো, এইভাবেই যদি করা হয় তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে যেহেতু অনেকগুলো দল, এবং যেহেতু আমাদের দেশের পরিস্থিতিটা ঠিক অন্যান্য উন্নত দেশগুলোর মতন নয়, তাতে অনেক ভোটদাতাই ঠিক কাকে ভোট দিয়েছেন, কোন দলকে ভোট দিয়েছেন বা কোন প্রার্থীকে ভোট দিয়েছেন সেটা বলতে সংকোচ বোধ করেন, সুতরাং সবসময় এটা ঠিক হয় না, কাজেই হিসেবটাও মেলে না। কিন্তু তার হলেও একটা মোটামুটি যে ধারণা পাওয়া যায় তাতে নানান জায়গায় বিপুল তৎপরতা এবারে দেখা যাচ্ছে, বিশেষ করে এবারে আরো বেশি হচ্ছে, কারণ সকলেরই ধারণা ছিল যে বিজেপি শাসিত যে সরকার, বিজেপি নেতৃত্বাধীন যে সরকার সেটাই কি থাকবে নাকি নতুন কোন সরকার আসবে। এই কারণে এবারের এক্সিট পোলটা যেহেতু বিজেপিকে বিশাল একটা লিভারেজ দিয়ে রেখেছে, প্রচুর ভোটে তারা জিতবে বলে একটা এক্সিট পোলে বলা হয়েছে, সুতরাং নানান জায়গায় এই তৎপরতা শুরু হয়েছে, কিছুটা রাজনৈতিক, কিছুটা অর্থনৈতিক, কিছুটা সামাজিক।
আচ্ছা, তো রাজনৈতিক তৎপরতা কিরকম চলছে জেনে নেওয়ার আগে আপনার কাছে ছোট করে জানতে চাই যে অতীতে আমরা কিরকম দেখেছি এই এক্সিট পোলের সমীক্ষায় যা বেরিয়েছে ফলাফল, তাতে কি অ্যাকচুয়াল যে ফলাফল, নির্বাচনের ফলাফল, তার সঙ্গে কি মিল পাওয়া গেছে?
না না, তাই এখন ঠিকই বলেছেন আপনি, এই এই ব্যাপারটা এর আগে 2009 সালে মেলেনি, 2000 তারও আগে 2004 সালেও মেলেনি, একমাত্র 2014 সালে মিলেছে, আর তারও আগেও মেলেনি, বহু জায়গায় মেলেনি। একবার বলা হয়েছিল যে অটল বিহারী বাজপেয়ীর দল ক্ষমতায় আসবে, সেই সময় আসেনি, 2014 সালেই একমাত্র মিলেছিল। তখন বলা হয়েছিল যে মোদী হাওয়া যেরকম ভাবে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী জিতবেন, এবং সেটাই হয়েছে। সুতরাং এইবারেও একটা ধারণা করা হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকারই বুঝে
বিজেপি সরকার,
এটাই হচ্ছে ব্যাপার, এবং তাতে রাজনৈতিক অঙ্গনে একটা বিপুল তৎপরতা শুরু হয়েছে যেটা আপনি বললেন।
কিরকম কিরকম তৎপরতা, রাজনৈতিক তৎপরতা দেখছেন?
হ্যাঁ, আমি আমি তার মানে আমি বলার আগে একজন সিনিয়র সাংবাদিক, আন্দোবাজার পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায়, অনুমিত্র চ্যাটার্জি, তিনি কি বলেন আমরা একটু শুনি।
নিশ্চয়ই
এক্সিট পোলের ফলাফলকে বিজেপি যেমন বাড়তি গুরুত্ব দিচ্ছে না, বিজেপি বিরোধীরাও একেবারে নস্যাৎ করে দিয়ে নিজেদের জোটকে পোক্ত করার তৎপরতা শুরু করেছে। এক্সিট পোলের রিপোর্টে বলা হয়েছে যে বিজেপি নেতা নরেন্দ্র মোদী আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে। তো এই খবরে স্বভাবতই বিজেপির কর্মীরা খুবই উচ্ছ্বসিত, বিভিন্ন জায়গায় তারা উৎসব পালন করছেন বলে খবর পাওয়া গেছে। কিন্তু বিজেপি নেতৃত্ব বলছেন যে এখনই এত উৎসব পালন টালন করার কোন প্রয়োজন নেই, 23 তারিখে ফল বেরোক, তারপর দেখা যাবে। বিজেপি নেতৃত্ব এখন নিজেদের জোটকে অটুট রাখার জন্য তৎপর হয়েছেন। আজ মঙ্গলবার নৈশ ভোজে শরিক নেতাদের এবং কেন্দ্রীয় মন্ত্রীদের দেখেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। একই সঙ্গে নতুন কিছু শরিককে যদি পাওয়া যায় সে ব্যাপারেও দৌড় তো শুরু হয়েছে। তাদের লক্ষ্য হচ্ছেন তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও এবং ওড়িশার নবীন পট্টনায়ক। আর বিজেপি বিরোধী শিবিরে যদিও তারা এই এক্সিট পোলের যে ফলাফল তাতে তারা হতাশ, কিন্তু মুখে সেটা বলছেন না। মুখে তা নস্যাৎ করে বলছেন যে 23 তারিখে ফল বেরোলে প্রমাণ হবে যে বিজেপি আর সরকার করতে পারছে না। এই এক্সিট পোলকে বিজেপি ম্যানিপুলেট করেছে এই অভিযোগও তারা তুলেছে। এমনকি ইভিএম এ গড়বড় করা হতে পারে এমন আশঙ্কাও তারা প্রকাশ করে কর্মীদের ওই গণনা কেন্দ্রগুলোর সামনে আগে থেকে মোতায়েন হতে নির্দেশ দিয়েছেন। একদিকে যেমন মমতা ব্যানার্জি এবং অন্যান্য বিরোধী আঞ্চলিক দলের নেতা নেত্রীরা, একই সঙ্গে কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও, তো বিরোধীরা এখন নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন, টেলিফোনে রাখছেন। চন্দ্রবাবু নাইডু দৌড়োদৌড়ি করে বিরোধী নেতা নেত্রীদের সঙ্গে যোগাযোগটা রাখছেন। এই দিকের আগে বিরোধী নেতা নেত্রীরা দিল্লিতে চলে যাচ্ছেন, তারা রাষ্ট্রপতির কাছে যাওয়ার তোড়জোড় যেমন করছে, একই সঙ্গে একটা কমন মিনিমাম প্রোগ্রাম যাতে তৈরি করা যায় সে ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে। তো দুভাবে বিরোধী জোট এগোচ্ছে। প্রথম হচ্ছে যে কংগ্রেস যদি সবচেয়ে বেশি আসন পায় তাহলে কংগ্রেসকে নিয়ে, আর কংগ্রেস যদি ফলাফল খারাপ করে তাহলে কংগ্রেসকে বাইরে রেখে, বাইরে থেকে কংগ্রেসের সমর্থন নিয়ে আঞ্চলিক দলের একটা সরকার যদি করা যায়, এবং সে ব্যাপারে প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে আছেন মায়াবতী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
আমরা শুনলাম অনিমিত্র চ্যাটার্জি সিনিয়র সাংবাদিক আনন্দবাজার পত্রিকা, তিনি কি বললেন? এটাই মোটামুটি
রাজনৈতিক
তৎপরতার একটা ছোট একটা
চিত্র। তো দীপঙ্কর চক্রবর্তী, আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ তো মাত্রই শেষ হলো 19 তারিখে, তো এর মধ্যে কিন্তু ভারতের শেয়ার বাজার বেশ চাঙা হয়ে উঠেছে, তো এর কারণ কি? এর কারণ যে মানে এক্সিট পোলের যে সমীক্ষাটা দেখা যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসতে পারে, এবং আমরা তো পত্রপত্রিকায় দেখেছি যে বড় বড় অর্থনৈতিক কোম্পানিগুলো বলাই হয়ে থাকে যে আম্বানি গ্রুপ উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে বিজেপিকে সমর্থন দিয়েছে, তো সে কারণেই কি অর্থনৈতিক বাজার শেয়ার বাজার আবার চাঙা হয়ে উঠল?
না,
মানে কি কারণ, অর্থনৈতিক কোনো প্রতিক্রিয়া পেয়েছে কি এ ব্যাপারে?
না, প্রতিক্রিয়াটা এইভাবে হচ্ছে যে একমাত্র ওইটাই না, আসলে শেয়ার বাজারটা সবসময় ব্যবসায়ীদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে আমাদের স্থিতি কতটা আছে, স্থিতিশীলতা কতটা আছে, তা না তো ব্যবসা হয় না। যেখানে অস্থিরতা থাকে, যেখানে একটা সংঘর্ষের প্রতি অবস্থা থাকে, সেখানে ব্যবসা ভালো চলতে পারে না। সুতরাং যদি একটা কোনো স্থিতিশীল সরকার গঠন করা হয় বা গঠিত হয় তাহলে একটা ভালো ব্যবসা হবে, এই জন্য একটা ব্যাপার। কিন্তু আজকাল আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্সিট পোলটা কিছুটা ম্যানিপুলেট করা হচ্ছে, এবং সেই ম্যানিপুলেশনটা হচ্ছে যাতে তাড়াতাড়ি করে শেয়ার বাজারে একটা বিশাল উঠে গেল যে এই যেদিন হয়েছে সোমবারই 1400 পয়েন্ট উঠে গেছিল শেয়ার বাজারে, এবং আজকে আরো 250 পয়েন্টের মতন উঠেছে, প্রায় 40,000 ছুঁই মতন একটা ব্যাপার হয়েছে, যেটা আর কি সাংঘাতিক বেশি রকমের। এবং এই সময়ে একটা ফাটকাবাজি হয়, বেটিং হয়, কে জিতবে, কে আসবে ক্ষমতায়, এইসব নিয়ে একটা বেটিং হয়। সুতরাং অনেক সময় মনে করা হয় যে এই অর্থনৈতিক কিছু অসৎ ব্যবসায়ী গোষ্ঠী তারা এই এক্সিট পোলটাকে প্রভাবিত করছে। আমরা এই ব্যাপারেও একজন এক্সপার্টের মন্তব্য একটু শুনি। অভিজিৎ রায়, তিনি এরিকসন কোম্পানির ডিরেক্টর এবং উইপ্রো কোম্পানির একজন থিঙ্ক ট্যাঙ্কের একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি কি বলছেন আমরা শুনি।
আচ্ছা,
হিসেবে ভোট শেষ হতে না হতে এক্সিট পোলের ফল বেরোতে আরম্ভ করলো সন্ধ্যে ছটা সাড়ে ছটা থেকে। বিজেপি জোট সব এক্সিট পোলে এগিয়ে এবং দেখা গেল যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে। পরের দিন সকাল থেকে সাজো সাজো রব শেয়ার বাজারে, সূচক 39,000 ছাড়িয়ে ঊর্ধ্বমুখী, যেন স্টেরয়েডের ওপর রয়েছে। আজ সকাল থেকে সবার চোখ কখন শেয়ার বাজার 40,000 ছাড়া। বিজেপি সরকার এলে যেন সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটাই মনে হচ্ছে সূচকের গতিবিধি দেখে। এদিকে কিন্তু আজ সকাল থেকে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে নির্বাচন শেষ হতে না হতেই, দুধের দামও বেড়েছে। একটি মহল থেকে বলা হয়েছে এক্সিট পোলকে কি কোনো ব্যবসায়িক মহল প্রভাবিত করেছে, উল্টোটা নয়, এর কিন্তু কোনো প্রমাণ নেই, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু শেয়ার বাজার যাই বলুক না কেন, ভারতের অর্থনীতি কিন্তু বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যে সরকারই আসুক না কেন তার সামনে বেশ কয়েকটি কঠিন অর্থনৈতিক সমস্যা আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেকারত্ব এবং কৃষি সংকট। এদিকে রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে, কোন দল কার সঙ্গে জোট বাঁধবে, বিরোধী সরকার ও সরকার পক্ষ দুজনেই সমান সক্রিয়। আপাতত অর্থনৈতিক সংকটটা একটু দূরে সরিয়ে রেখেছে, কিন্তু ওটাই আসল।
আমরা শুনলাম তাহিরা কিবরিয়া, তিনি খুব পরিষ্কার করে বললেন যে এটা আসলে একটা ম্যানিপুলেশন হলেও হতে পারে এবং আমাদের সকলের তাই মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে। এখন আমরা সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি
আসলে আমাদের হাতে একদম সময় নেই, আমরা মোটামুটি রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকটা তো তুলে ধরতে পারলাম, তো আজকের মতে এখানে শেষ করতে হচ্ছে।
শুধু এইটুকু বলতে একটা শুধু কথা বলে রাখি যে এটা মিলবে না বলে অনেকেই আশা করছেন এবং সেটা কিন্তু একটা খুব বড় জোরালো একটা ধারণা, এইটুকু বলছি।
দেখা যাক, আমরা আবারও আপনার সঙ্গে কথা বলবো, আরো বিস্তারিত জানতে পারবো। দীপঙ্কর চক্রবর্তী, অনেক ধন্যবাদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া।
ভারতে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, 23 মে ফলাফল প্রকাশের জন্য এখন প্রতীক্ষা। কে আসবেন ক্ষমতায়, কার সম্ভাবনা কতটুকু, এ নিয়ে বিস্তর আলোচনা জরিপ আর যোগ বিয়োগের অঙ্ক চলছে। তবে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নির্বাচন কেন বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা সে সংক্রান্ত বিষয়াবলী বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলওয়ার হোসেন। ঢাকা থেকে এ নিয়ে জানাচ্ছেন আমির খসরু।
ভারতের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, 23 মে ফলাফল প্রকাশের জন্য এখন প্রতীক্ষা। কে আসবেন ক্ষমতায় বা কার সম্ভাবনা কতটুকু, এ নিয়ে বিস্তর আলোচনা জরিপ আর যোগ বিয়োগের অঙ্ক চলছে। তবে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নির্বাচন কোনো বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সরকারের সময় দুই দেশের দ্বিপাক্ষিক পারস্পরিক সম্পর্ক এবং কূটনৈতিক ক্ষেত্রে কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা সে সংক্রান্ত বিষয়াবলীতে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলাওয়ার হোসেন। ভারতের নির্বাচন এবং নির্বাচনের ফলাফল কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন?
ভারতের নির্বাচন বরাবরই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2014 সালের যে নির্বাচন ছিল ভারতের যে শাসক শ্রেণীর পরিবর্তন, সেই পরিবর্তনটা আপনার বাংলাদেশের ক্ষেত্রে বড় ধরনের কোনো প্রভাব ফেলেনি। কিন্তু একটা সময় ছিল যে ভারতের যে রেজিম চেঞ্জের ফলে বাংলাদেশের ক্ষেত্রে তাদের যে পলিসি, সে পলিসির একটা বড় পরিবর্তন হতো, সেটি আমরা একসময় বাজপেয়ী সরকারের সময় দেখেছি, আবার কংগ্রেস সরকারের সময় দেখেছি, আবার যখন মুরারজি দেশাইয়ের মতো সরকার ছিল তখনও দেখেছি। তো এটি একটা বিষয়। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র যাদের, যেই রাষ্ট্রের সঙ্গে আমাদের প্রায় 4,000 কিলোমিটারের বেশি কমন বর্ডার আছে, ভারত আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, ফলে সব দিক থেকে বিবেচনা করলে ভারত এবং ভারতের যে যে রাজনীতি বা ভারতে কারা ক্ষমতায় আসছে বা আসছে না, এই বিষয়টি বাংলাদেশের জন্য বরাবরই খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে বর্তমান যে ধারা, যেই ধারাটি আপনার গত 10 বছরে একটা শক্ত ভিত্তির উপরে তৈরি হয়েছে, কিন্তু আপনার ভারতের কংগ্রেস সরকার ছিল মনমোহন সিং এর নেতৃত্বে, তারপরে নরেন্দ্র মোদী সরকার তারা কিন্তু এই এখানে এই সরকারের সঙ্গে অনেক ঘনিষ্ঠভাবে কাজ করেছে এবং করে একটা শক্ত সম্পর্ক তৈরি করেছে। আচ্ছা, পাশাপাশি ভারতের সঙ্গে আমাদের কিছু ইস্যু আছে, অনেক ইস্যু আমরা সলভ করেছি, আবার কিছু ইস্যু এখনো মীমাংসা হয়নি। তো আমরা
এই ক্ষেত্রে আপনাকে একটু প্রশ্ন করতে চাই, যে সরকারই ভারতের ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের প্রশ্নে ভারতের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করছেন কি?
না, বড় কোনো পরিবর্তন আসবে না। আমি মনে করি যে বাংলাদেশের সাথে একটি হচ্ছে, যেমন আমরা তিস্তার পানি বন্টনের বিষয়টি এখনো ঝুলে আছে, ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতির জায়গাটি হয়তো আরো কমানোর ব্যাপারে, হ্রাস করার ব্যাপারে আলোচনা চলছে, এবং দু দেশের মধ্যে আপনার কানেক্টিভিটির বিষয়গুলো আছে বা এনার্জি কোঅপারেশন, এইসব জায়গা থেকে আরো হয়তো আমরা ইতিবাচক এবং আরো নেওয়া হবে, কিন্তু কোনো বড় কোনো শিফট আমরা লক্ষ্য করবো না। তবে চীনের বিষয়ে হয়তো ভারতের শাসক যারাই আসুক তাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে সেটা অবশ্য দেখার বিষয় থাকবে, কিন্তু মোটা দাগে বড় কোনো পরিবর্তন আসবে না, বরং সম্পর্কটাকে আরো শক্তিশালী করার।
চীন প্রশ্নে কথা বলছিলেন, খুব সংক্ষেপে আমাকে একটু বলবেন যে চীন প্রশ্নে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি?
চীন প্রশ্নে আমরা যেটা দেখছি যে দক্ষিণ এশিয়াতে চীনের যে ভূমিকা, বিশেষ করে চীনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প মানে পলিসি ওয়ান বেল্ট ওয়ান রোড অথবা বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, এই বিষয়টি নিয়ে দেখা যাচ্ছে যে ভারতের দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের দৃষ্টিভঙ্গির মধ্যে কিছুটা পার্থক্য আছে। এমনকি বাংলাদেশ না, শুধু সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোর দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে, এবং চীনের বাংলাদেশের ভেতরে যে বিনিয়োগ বা চীনের সাথে আমাদের যে সামরিক সহযোগিতা বা চীন থেকে সাবমেরিন থেকে শুরু করে আমাদের যে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়টি, এই বিষয়টি নিয়ে দেখা যাচ্ছে যে ভারতের সঙ্গে কিছুটা মত পার্থক্য আমরা লক্ষ্য করেছি, এবং সেটি এখন আস্তে আস্তে অনেকটাই কমেছে, এবং এটি হয়তো বা ভারতের এই নতুন সরকার যারাই আসুক, যে দলই ক্ষমতায় আসুক বা যে জোটই আসুক না কেন, এগুলো নিয়ে হয়তো বা দুদেশ আরো একটু কাজ করে কমন পারসেপশন তৈরি করার একটা বিষয় থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দিলার হোসেন মনে করেন, ভারতের নির্বাচনের ফলাফলে যে সরকার বা জোটই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে তেমন কোনো পরিবর্তন হবে না। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আগামীকাল হ্যালো ওয়াশিংটনের বিষয়, ভারতের সদ্য সমাপ্ত সপ্তদশ লোকসভা নির্বাচন এবং সম্ভাব্য ফলাফল। আপনাদের প্রশ্ন, মন্তব্য, মতামত জানাতে আমাদের ইমেল করতে পারেন voabangla@bangla.com এবং ফোন করতে পারেন। আপনারা যারা নিয়মিত ভয়েস অফ আমেরিকার স্বাস্থ্য বিজ্ঞান পর্বের অনুষ্ঠান শুনে থাকেন, তারা কিন্তু হামের প্রতিষেধক টিকা নিয়ে সম্প্রসারিত অনুষ্ঠানগুলো শুনেছেন। NIH অথবা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জানাচ্ছে, হামের মতো মারাত্মক রোগটির জন্য একটি সুস্থ এবং নিরাপদ টিকা থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে হামে আক্রান্তের সংখ্যা 300% বেড়ে গেছে। কিন্তু এর কারণটা কী? এই বিষয়ে আজকের বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারল পিয়ারসনের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত এবং সেলিম হোসেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জানাচ্ছে যে হামের মতো মারাত্মক রোগটির জন্য একটি সুস্থ এবং নিরাপদ টিকা থাকলেও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে হামে আক্রান্তের সংখ্যা 300% বেড়ে গেছে। এর কারণটা কি? মিজলস অথবা হাম এমনই একটি রোগ যেটি একমাত্র মানুষের দেহেই হয়, সুতরাং স্মল পক্স রোগটিকে যেমনভাবে পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলা গেছে, তেমনিভাবেই কিন্তু হামকেও নিশ্চিহ্ন করে ফেলা সম্ভব। কিন্তু দেখা যায় যে এক অত্যন্ত নিরাপদ এবং কার্যকরী প্রতিষেধক টিকা থাকা সত্ত্বেও হামের মতো রোগটি কিন্তু আবার ফিরে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে যে 2019 সালের প্রথম 3 মাসে এই হামে আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় 3 গুণ বেড়ে গিয়েছে।
আফ্রিকা মহাদেশে এই অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে, কেননা গত বছরের তুলনায় এই মহাদেশে হামে আক্রান্তের সংখ্যা শতকরা 700% বেড়ে গিয়েছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সংস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের রোগগুলো নিয়ে যেসব গবেষণা করা হয়, ডক্টর অ্যান্থনি ফসি তাদের নেতৃত্ব দেন।
মাদাগাস্কার হচ্ছে ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ। তিনি বলেন, এই দেশটির অবস্থা অত্যন্ত সংকটজনক।
Madagascar has almost 1000 deaths, it has, you know, tens of thousands of infections.
মাদাগাস্কারে হামে সহস্রাধিক মারা গেছেন এবং এই রোগে আক্রান্ত হয়েছে হাজার হাজার মানুষ।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এক সতর্কবার্তা জারি করে বলেছে যে মিজলস অর্থাৎ হাম রোগের প্রতিষেধক টিকা নেওয়ার সংখ্যা কম হওয়ার ফলে কিন্তু হামের মতো রোগকে সারা পৃথিবী জুড়ে এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোতেও নিশ্চিহ্ন করে ফেলা এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ফসি আরো বলেন,
that could cause deafness. 1 in 20
প্রতি 10 জনের মধ্যে একজন শিশু হামে আক্রান্ত হয়ে যদি কানের কোনো ইনফেকশন হয় তাহলে কিন্তু তার থেকে শিশুটি বধির হয়ে যেতে পারে, অর্থাৎ কানে আর সে কোনোদিনই শুনতে পাবে না। প্রতি 20 জনের মধ্যে একজন শিশু নিউমোনিয়াতে আক্রান্ত হবে এবং প্রতি হাজারের মধ্যে একজনের কিন্তু মস্তিষ্ক ফুলে যাবে, যাকে আমরা এনসেফালাইটিস বলে থাকি, এবং এর ফলে প্রতি 1000 জনের মধ্যে অন্তত কম করে 1 থেকে 3 জন অবধি মারাও যাবে। হাম এমন কিছু কঠিন রোগ নয়, এটা কিন্তু মানুষের একটা ভ্রান্ত ধারণা। ডক্টর ওয়াল্টার অরেনস্টাইন এমরি ইউনিভার্সিটির ভ্যাকসিন সেন্টারের সঙ্গে যুক্ত। তিনি তার সারা জীবন ধরে এই হামের মতো রোগকে কি করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলা যায় তার নিয়েই গবেষণা করে চলেছেন। তিনি বলেন, দরিদ্র দেশগুলিতে এই ধরনের জটিলতা যেন আরো বেশি।
They may have immune system compromise.
আমাদের প্রথমেই এই কাজ শুরু করা উচিত সেই সব শিশুদের নিয়ে যাদের জীবনের ঝুঁকি অনেক বেশি, যারা অনেকেই অপুষ্টিতে ভুগছেন অথবা এমনও হতে পারে তাদের শরীরে রোগ প্রতিষেধক ক্ষমতা কাজ করে না এবং বয়স অনুযায়ী তাদের ওজনও অনেক কম, তাদের কোনো রকম মেডিকেল খরচ অর্থাৎ চিকিৎসা ব্যবস্থার জন্য টাকা পয়সাও নেই। সুতরাং তাদের ক্ষেত্রে হাম খুব তাড়াতাড়ি মৃত্যু ডেকে আনতে পারে। ডক্টর রেবেকা মার্টিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সঙ্গে যুক্ত আছেন। তিনি আফ্রিকা মহাদেশকে হাম রোগ থেকে মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন,
So it's very infectious. And so it will find everybody who is not protected against measles.
এই হাম রোগটি কিন্তু অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ এবং যারাই এর প্রতিষেধক টিকা না নিয়ে থাকেন তাদেরকে কিন্তু এই রোগটি আক্রমণ করে। পরিশেষে এটাই বলা যায় যে এই রোগের হাত থেকে মুক্তি পেতে হলে হামের প্রতিষেধকে 2টি টিকা নিতে হবে এবং প্রতিষেধক টিকা নেওয়ার যে উপকারিতা সেই সম্বন্ধে অভিভাবকদের যথেষ্ট অবহিত করে তুলতে হবে। এর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে যে সারা পৃথিবী জুড়ে স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিষেধক টিকা যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা দান করে সে বিষয়ে জনসাধারণকে আরও অবহিত করে তুলতে হবে।
আর এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার নতুন অনুষ্ঠান নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
আমি সাবরিনা চৌধুরী।
আর আমি আনিস আহমেদ।
আচ্ছা, তাহলে আজ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই পর্বে?
আচ্ছা, বিষয়টার সম্পর্কে বিশেষভাবে যাবার আগে আবার আমাদের শ্রোতা দর্শকদের মনে করিয়ে দিই যে এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানে আমরা মূলত সংবাদপত্রে কিংবা সংবাদ পাঠে যেসব ইংরেজি ভাষা, বিশেষ করে আমেরিকান ইংলিশ ব্যবহৃত হয়, সেই সম্পর্কেই আমরা আলোচনা করব। এবং এই আলোচনা অনুষ্ঠানটি আমাদের বিশ্বাস যে ছাত্রছাত্রীদের তো বটেই, যারা সাংবাদিক আছেন, ইংরেজিতে যারা সংবাদ চর্চা করতে চান, তাদের জন্যও বোধ হয় অনেকখানি সুবিধের হবে বলে আমাদের মনে হয়।
হ্যাঁ, ঠিক বলেছেন। আর তাহলে আমরা আজ কোন শব্দটি নিয়ে আলোচনা করব?
আচ্ছা, ঠিক শব্দ সম্পর্কে কিছু বলার আগে শোনা যাক না খবরের এই অংশটি।
This member of the US Congress is saying good things about US-South Korea relations.
এখানে তো মনে হচ্ছে যে যিনি সংবাদ পরিবেশন করছেন তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের এই সদস্য যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্ক সম্বন্ধে ভালো ভালো কথা বলছেন।
হ্যাঁ সাবরিনা, তোমার অনুবাদটা একদম ঠিক হয়েছে। এবার তাহলে এসো শোনা যাক, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার এই ভালো সম্পর্কে ওই কংগ্রেসম্যান নিজে কি বলছেন।
Given the positive changes in South Korea, it is only proper for us to consider real ways to improve the U.S.-Korean alliance beyond a security-focused relationship. The future of the U.S.-Korea alliance remains largely unwritten.
এখানে তো এই কংগ্রেস সদস্য মূলত যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্কে কথা বলছিলেন, তবে আসলে কি বলছিলেন তার পুরো মানেটা অর্থটা আমি বুঝতে পারিনি।
সাবরিনা, আসলে আমরা কংগ্রেস সদস্যের ভাষণের কিংবা ওই পুরো বাক্যের বক্তব্যের অংশটা আমরা পরে একটু পরে ব্যাখ্যা করব।
আচ্ছা,
তবে এই বক্তব্যে একটি বিশেষ শব্দ তিনি ব্যবহার করেছেন, আর সেই শব্দটা হচ্ছে অ্যালায়েন্স।
আচ্ছা, তা এই শব্দটা কি মৈত্রী অর্থে ব্যবহার করা হচ্ছে?
হ্যাঁ, তোমার কথাটা অনেকটাই ঠিক। তবে অ্যালায়েন্সের একটা অফিশিয়াল কিংবা আনুষ্ঠানিক অর্থ আছে,
সেটা কি
শোনা যাক তাহলে। অ্যালায়েন্স শব্দের সেই আনুষ্ঠানিক ব্যাখ্যা।
An alliance between countries usually is a formal agreement for cooperation.
Many alliances are based on defense or economic issues. Alliances also can be between people or organizations.
এখানে তো বলছে যে দেশগুলোর মধ্যে অ্যালায়েন্সের মানে হচ্ছে সহযোগিতার জন্য আনুষ্ঠানিক সমঝোতা বা চুক্তি।
হ্যাঁ, তাহলে অ্যালায়েন্সের বাংলা অর্থটা কি হতে পারে বলো তো?
এটা কি সহযোগিতা বিষয়ক কিছু হতে পারে?
হ্যাঁ, সহযোগিতা তো বটেই। আসলে অ্যালায়েন্সের বাংলা শব্দটা হচ্ছে জোট।
আচ্ছা, তাহলে তো সেটাকে সহযোগিতা জোট বা মৈত্রী জোটও বলা যেতে পারে।
একদম ঠিক বলেছো, তা তো অবশ্যই বলা যেতে পারে, তবে সাধারণভাবে জোট বললেই চলে।
হ্যাঁ, আর এই যেমন নেটো, সেটা তো মূলত প্রতিরক্ষা জোট।
হ্যাঁ, একদম ঠিক বলেছো সাবরিনা। তার মানে হচ্ছে দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা বা অর্থনৈতিক জোট গঠন করা যায়। এরকম কোনো জোটের কথা কি তোমার মনে পড়ছে সাবরিনা?
হ্যাঁ, যেমন নেটো, এই নেটোকে তো প্রতিরক্ষা জোট বলা যায়।
হ্যাঁ, ঠিক বলেছো। নেটো, যার পুরো মানেটা হচ্ছে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, মূলত প্রতিরক্ষা জোট, তবে এই জোটে এখন অর্থনৈতিক সহযোগিতারও অবকাশ রয়েছে। আচ্ছা সাবরিনা, আরও একটি জোটের নাম বলো দেখি।
হ্যাঁ, আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের একটি অত্যন্ত পরিচিত জোট হচ্ছে সার্ক। এর মানে হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন।
আর এই অ্যালায়েন্সটি হচ্ছে প্রধানত অর্থনৈতিক জোট। আমাদের এই অনুষ্ঠানে আরেকটা কিন্তু জরুরি কথা বলা হয়েছে, খেয়াল করেছো সাবরিনা?
না তো।
বলা হয়েছে যে সাধারণ জোট হয় দুটি বা তার চেয়েও বেশি দেশগুলোর মধ্যে, কিন্তু অ্যালায়েন্স হতে পারে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দল বা বিভিন্ন সংগঠন, এমনকি বিভিন্ন ব্যক্তির মধ্যেও।
আচ্ছা, এবার ব্যাপারটা বুঝেছি।
এখন ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে অ্যালায়েন্স, তাকে মৈত্রীও বলা যায়। তবে মৈত্রীর সাধারণ মানে তো বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ।
হ্যাঁ, তো এবার এই অ্যালায়েন্স শব্দটার মানে আমার কাছে পরিষ্কার হলো। তবে আপনি ওই যে প্রথম দিকে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্কের ব্যাপারে কংগ্রেসের সদস্য ভালো ভালো কিছু কথা বলছিল, তার পুরো মানেটা আমি বুঝতে পারিনি।
হ্যাঁ, তার এই কথাগুলো তাহলে আরেকবার শোনা যাক।
Given the positive changes in South Korea, it is only proper for us to consider real ways to improve the U.S.-Korean alliance beyond a security-focused relationship. The future of the U.S.-Korea alliance remains largely unwritten.
সাবরিনা কি কিছু বুঝতে পারলে?
হ্যাঁ, এতটুকু তো বুঝতে পারলাম যে তিনি এখানে বলছিলেন যে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্ককে আরো উন্নত করতে হবে। তবে
তবে কি?
হ্যাঁ, তবে ব্যাপারটা হচ্ছে যে এই অ্যালায়েন্স ছাড়াও এমন কিছু শব্দ বা ফ্রেজ আছে যার মানেটা আমার কাছে পরিষ্কার নয়।
আচ্ছা, সেগুলো কোনগুলো বলো তো।
হ্যাঁ, এই যেমন ধরেন পজিটিভ চেঞ্জেস ইন সাউথ কোরিয়া, কনসিডার রিয়েল ওয়েজ, সিকিউরিটি ফোকাসড রিলেশনশিপ, এরকম কিছু শব্দ।
আসলে এই শব্দগুলো কিংবা এই ফ্রেজগুলো সংবাদের ভাষায়, বিশেষ করে এখানে কূটনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। পজিটিভ চেঞ্জেস ইন সাউথ কোরিয়া এর অর্থ হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইতিবাচক পরিবর্তনগুলো।
আর পরেরগুলো?
পরেরগুলো যেমন ধরো এই যে কনসিডার রিয়েল ওয়েজ, এর অর্থ সত্যিকারের উপায়ে বিবেচনা করা। এবং আরেকটি আছে সিকিউরিটি ফোকাসড রিলেশনশিপ, এর মানে হচ্ছে নিরাপত্তা কেন্দ্রিক সম্পর্ক, মানে যে সম্পর্ক কিংবা যে সম্পর্কে নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়।
আচ্ছা, এবার বুঝতে পারছি অর্থগুলো।
তাহলে সাবরিনা, কংগ্রেসম্যানের ওই পুরো বাক্যটার মানে কি হলো?
বাক্যটা বোধহয় এরকম হবে, দক্ষিণ কোরিয়ায় যে ইতিবাচক পরিবর্তন এসেছে তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা কেন্দ্রিক সম্পর্কের বাইরে এসে যুক্তরাষ্ট্র ও কোরিয়ার জোটের উন্নয়ন সাধনটি বিবেচনায় নেয়া আমাদের জন্য সবসময় ঠিক হবে।
বাহ, খুব চমৎকার অনুবাদ করেছো সাবরিনা তুমি। আচ্ছা, কংগ্রেসম্যান তো আরও একটি বাক্য বলেছেন নাকি?
হ্যাঁ, তিনি বলেছেন দ্য ফিউচার অফ ইউএস কোরিয়া অ্যালায়েন্স রিমেইনস লার্জলি আনরিটেন। তবে এই বাক্যটির সম্পূর্ণ অর্থ কিন্তু আমার কাছে পরিষ্কার নয়।
আসলে এর মানেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র কোরীয় জোটের ভবিষ্যৎ হচ্ছে প্রধানত অলিখিত।
আচ্ছা, তাহলে এই ভবিষ্যৎ অলিখিত এর মানেটা কি?
আসলে সাবরিনা, এটি হচ্ছে একটি কূটনৈতিক ভাষা। কংগ্রেসম্যান এখানে আসলে বলতে চাইছেন যে যুক্তরাষ্ট্র কোরীয় জোট কেবলমাত্র চুক্তির বিষয় নয়, এটির ভবিষ্যৎ লিখিত চুক্তিকেও অতিক্রম করে গেছে।
ও আচ্ছা, এখন আমি ব্যাপারটা বুঝেছি।
এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানটি শেষ করার আগে আরেকটি কথা, আমাদের এই নতুন অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিসা আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।
আর এবার খেলার খবর জানাচ্ছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে আজকে রয়েছে ঢাকা থেকে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার, তিনি যোগ দিচ্ছেন খেলার খবরে। দিলু ভাই, আমরা জানি যে বিশ্বকাপ শুরু হবার আর মাত্র কয়েকদিন বাকি, বিশ্বকাপ ক্রিকেট, এবং এর মধ্যে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ দলে আর্চার, ডসন এবং ভিন্স এই তিনজনের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছেন। এইটা একটা নতুন খবর। আর পাকিস্তান বিশ্বকাপ দলে ওয়াহাব, আমির এবং আসিফ এই তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। তো বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ড দলে এবং পাকিস্তান দলে এই যে কিছু নাম অন্তর্ভুক্ত করা হলো, এ সম্পর্কে দিলু ভাই কিছু বলবেন?
হ্যাঁ, ঠিক তাই, কারণ আইসিসির বেঁধে দেওয়া সময় ছিল। তার মধ্যে পাকিস্তান দল সম্প্রতি ইংল্যান্ডে যে ওয়ানডে সিরিজ খেলল সেখানে 4-0 ব্যবধানে হেরে গেছে। তাদের ব্যাটসম্যানরা সবাই ভালো রান করেছেন কিন্তু বোলাররা মোটেই সুবিধা করতে পারেননি, আর তাই মোহাম্মদ আমির, আসিফ এবং ওয়াহাব রিয়াজকে তারা দলে নিয়েছেন। এবং ওয়াহাব রিয়াজ তার এই দলভুক্তিতে খুবই আনন্দের পর তিনি বলেছেন যে তিনি দুবছর ধরে ওয়ানডে ক্রিকেট খেলেননি, কিন্তু দলটাকে ইংল্যান্ডে তার খেলার অভিজ্ঞতার জন্য তাকে দলে নিয়েছেন এবং তিনি চেষ্টা করবেন ভালো খেলে তার প্রতিদানটা দেওয়ার জন্য। এবং মোহাম্মদ আমির সাম্প্রতিককালে অফ ফর্মের জন্য বাদ হয়েছিলেন এবং মাঝখানে কিছুদিন অসুস্থতার জন্য বাদ হয়েছিলেন, কিন্তু ইনজামাম যে চিফ সিলেক্টর পাকিস্তান দলের ইনজামুল হক তিনি জানিয়েছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে রিসেন্ট সিরিজে বোলাররা আপ টু দা মার্ক ছিল না, যে তরুণ বোলাররা তার জন্যই তারা অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ আমিরকে ফিরিয়ে এনেছেন এবং সাথে আসিফকে তারা নিয়েছেন, কারণ আসিফের উপরে তারা ভরসা রাখতে চান। তাদের ব্যাটসম্যানরা ভালো রান করেছেন, কারণ আপনি খেয়াল করবেন পাকিস্তান চারটি যে ওয়ানডে ম্যাচ হয়েছে একটি বৃষ্টিতে পণ্ড হয়েছে, সবখানেই প্রায় পাকিস্তান 300 বেশি রান চেস করেও তারা জিততে পারেনি। মানে এবার ইংল্যান্ডের উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি হবে এটা কিন্তু একটা আভাস দিয়ে রেখেছেন, এবং ইংল্যান্ড যারা এখনো বিশ্বকাপ জিততে পারেনি, নিজের মাটিতে দুবার বিশ্বকাপ হয়েছে, এবার তৃতীয়বারের চতুর্থবারের মতো বিশ্বকাপ হচ্ছে, এবং এবার ইংল্যান্ডকেই বলা হচ্ছে সবচেয়ে টপ ফেভারিট দল, এবং তারা কিন্তু গত এক বছর ধরেই অসাধারণ ক্রিকেট খেলছে, বিশেষ করে 50 ওভার ম্যাচে। এবং আপনি জানেন যে বিশ্বকাপটা কিন্তু 10 দেশ যদিও খেলবেন, 5 দেশ বিশ্বকাপ জয়ের দাবিদার, যেমন ওয়েস্ট ইন্ডিজ 2 বার জিতেছেন, ভারত 2 বার জিতেছে, 4 বার 5 বার জিতেছে অস্ট্রেলিয়া, 1 বার করে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এখনো কিন্তু বিশ্বকাপ জয় করতে পারেনি ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড। বাংলাদেশকে এবার অনেকেই ফেভারিটের তালিকায় মানছেন, কারণ বাংলাদেশের এবারের দলটি খুবই অভিজ্ঞতা সম্পন্ন এবং দলে অনেক ভালো প্লেয়ারের সমষ্টি এবং কিছু ইয়ং প্লেয়ারও রয়েছেন, এবং তারা কিন্তু সবাই বাংলাদেশকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন যে বাংলাদেশ যদি চমক দেখায় সেটাও কিন্তু অবাক হবার থাকবে না। তারপরও কেন জানি না যে সব বিশেষজ্ঞই কিন্তু ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে মানছেন। আজ ভারতীয় দল তারা দেশ ছেড়েছে ইংল্যান্ডের উদ্দেশ্যে এবং তারা প্রেস কনফারেন্সে কিন্তু রবি শাস্ত্রী খুব জোরের সাথেই বলেছেন যে ভারত যে দল নিয়ে যাচ্ছে এই দলটা বিশ্বকাপ জিততে পারে, এবং নিজেদের খেলার দিনে যে কোনো দলই দুর্বার হতে পারে। বিরাট কোহলি কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট ক্রিকেটার, তিনি কিন্তু বলেছেন তারা চেষ্টা করবেন, তাদের দলটা খুবই ভালো, তারা চেষ্টা করবেন তৃতীয়বারের মতো শিরোপা জয় করতে। মধ্যকথায় সবাই কিন্তু রয়েছেন, যেমন সাউথ আফ্রিকা কখনো বিশ্বকাপ জিততে পারেননি, তাদেরকে চোকার্স বলা হয় যে তাদের কোনো বড় ট্রফিটা নেই, এবং তারাও কিন্তু হাত বাড়িয়েছেন, কিন্তু এবার সেই দলটা যে খুব বেশি ভালো সেটাও বলা যাবে না। বড় জোর বাংলাদেশকেও যদি একটা ডক সাইটে ডার্ক হর্স বলা হয় তাহলেও কিন্তু কম বলা হবে, কারণ বাংলাদেশ ট্রাইনেশনের যে পারফর্মটা করেছে তাতে কিন্তু সবাই কনফিডেন্ট। যেমন বাংলাদেশের চিফ সিলেক্টর মিনহাজুল আবেদিন, নান্নু, আরেক সিলেক্টর হাবিবুল বাশার, তারা সবাই ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং সবাই কিন্তু বলেছেন এই দলটা নিজেদের দিনে তারা সেরা পারফর্ম করবে। যদিও ইংল্যান্ডের ওয়েদারে বাংলাদেশ কতটা নিজেদের মানিয়ে নিতে পারেন, মাশরাফি ট্রাইনেশন জয় করে দেশে ফিরে এসেছিলেন এবং দু একদিন মধ্যেই যোগ দিবেন আবার ইংল্যান্ডে দলের সাথে, তিনি বলেছেন তার এই দলটাকে নিয়ে তিনি খুবই আশাবাদী। এখন দেখা যাক 50 ওভার ম্যাচ, ক্রিকেট ইজ ভেরি আনসার্টেন গেম, ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা, সেদিক থেকে এবারের বিশ্বকাপ যে খুব এক্সাইটিং হবে সেটা জোর দিয়ে বলা যায়। আর আইসিসি আরো একটা ব্যাপার, এবারে স্কোর বোর্ডে একটা জিনিস সংযোজন করেছেন, 500 রানস এর একটা মার্ক রেখেছেন স্কোর বোর্ডে, যে আশা করছেন যে এবার হয়তো 50 ওভার ম্যাচে 500 রানের যে ল্যান্ডমার্ক সেটাও হয়তো, সেই রেকর্ডটাও হয়তো এবারের আসরে আসবে, কারণ সবাই বলছেন যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হবে, ব্যাটসম্যানদের স্বর্গে যার বোলাররা ডমিনেট করতে পারবে তারাই ম্যাচ জিতবে।
তার মানে কি বলতে চাইছেন যে 50 ওভারের ম্যাচে 500 রান কোনো এক ইনিংসে হতে পারে?
এবার আইসিসি যে স্কোর কার্ডটা করেছে ওয়ার্ল্ড কাপের জন্য, প্রথমবারের মতো তারা অ্যাড করেছেন 500 মার্ক, কারণ বিশেষজ্ঞরা ধারণা করছেন যে লিমিটেড টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে প্রায় 300 কাছাকাছি রান হচ্ছে এবং পাকিস্তান এবং ইংল্যান্ডে যে ওয়ানডে ম্যাচ হলো সেখানে কিন্তু 370-380 এরকম রান হয়েছে প্রায় প্রতিটা ম্যাচে, তো সেখান থেকে আশা করা যাচ্ছে এবং এক্সপার্ট আশা করছেন এবারে বিশ্বকাপে যদি 500 এর ল্যান্ডমার্কটা টাচ করে কোনো দল সেটা অবাক হওয়ার থাকবে না। এবং ব্যাটসম্যানরা যে ভালো করবেন, এই ডমিনেট করবেন বোলারদের উপরে সেটা কিন্তু জোর দিয়ে বলা যায়। বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে প্রায় প্রতিটা ম্যাচে, যেমন আফগানিস্তান
ধন্যবাদ
দ্বিতীয়বার তো বিশ্বকাপ খেলবে, তারাও কিন্তু অনেক স্ট্রং বোলিং লাইন আপ নিয়ে যাচ্ছে, ভারতের বোলিং লাইন আপ খুবই স্ট্রং, ইংল্যান্ডের বোলিং লাইন আপ খুবই স্ট্রং, এবং বলা যায় যে একটা তুমুল এক্সাইটিং ওয়ার্ল্ড কাপ ক্রিকেট এবার হবে, আগের গুলি থেকে ছাপিয়ে যাবে উত্তেজনা, এটা জোর দিয়েই বলা যায়।
নিশ্চয়ই, এবং দিলু ভাই আপনি নিজেও বিশ্বকাপের কয়েকটি খেলা দেখতে যাবেন, সুতরাং আমরা আশা করব যে খেলার মাঠ থেকে আপনাকে আমরা সরাসরি পাবো, সেই আশায় রইলাম। এবং মাত্র শেষ হয়ে গেল আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, যেটায় আফগানিস্তান 126 রানের বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। এই ছিল খেলার খবর, দিলু ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
আর এবার সংক্ষিপ্ত সংবাদ জানাচ্ছেন সরকার কবিরউদ্দিন।
মধ্যপ্রাচ্যে ইরান একটা সামরিক হুমকি পরিস্থিতি খাড়া করছে বলে হোয়াইট হাউস যে মনে করছে, সে ব্যাপারে ট্রাম্প প্রশাসনের পদস্থ কর্তা ব্যক্তিরা এখন কংগ্রেসকে অবহিত করছেন আজ মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে। এজন্যে আজকে জানা জানা কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে যাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শ্যানাহ্যান এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড। জাতিসংঘ শরণার্থী সংস্থা ভেনেজুয়েলা থেকে প্রাণ হাতে নিয়ে পালাচ্ছেন যারা, সেই তাদেরকে আশ্রয় দেওয়ার জন্যে সকল দেশের প্রতি আহ্বান জানাচ্ছে, বলছে এদের বেশিরভাগেরই এখন আন্তর্জাতিক শরণার্থী সুরক্ষার প্রয়োজন। আজ মঙ্গলবার জেনিভায় নতুন এক অবহিতকরণ বক্তব্যের অবতারণায় জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র লিজ থ্রোসেল ভেনেজুয়েলার ক্রম অবনতিশীল রাজনৈতিক, অর্থনৈতিক, মানবাধিকার এবং মানবিক পরিস্থিতির উল্লেখে বলেছেন এগুলোই লোকজনকে ভেনেজুয়েলা ছেড়ে পালাতে বাধ্য করছে। বলেন প্রায় 37 লক্ষের মতো মানুষ ভেনেজুয়েলা ছেড়ে পালিয়েছেন, এদের ভেতর 4,60,000 মতো মানুষ প্রধানত প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আশ্রয় পেতে চাইছেন। বলা হয় এই মুহূর্তে এদেরকে জোর করে দেশে ফেরত পাঠানো সঙ্গত হবে না, তারা আইনগতভাবে যেভাবেই আশ্রয় লাভের জন্য চেষ্টা করুন না কেন। ইয়েমেনের হৌথি বিদ্রোহীরা বলছে যে দক্ষিণাঞ্চলের সৌদি নাজরান শহরের একটি অস্ত্র গুদামের ওপর আজ মঙ্গলবার হামলা চালিয়েছে তারা। ইয়েমেনে হৌথিদের সঙ্গে লড়াই লড়ছে সৌদি নেতৃত্বাধীন যে বাহিনী, সেই তারই মুখপাত্র বলেছেন হামলায় বিস্ফোরক ভর্তি একটি ড্রোন অভিযানও সামিল ছিল এবং তা দিয়ে অসামরিক লোকজনের ব্যবহৃত একটি স্থাপনাকে নিশানা বানানো হয়। হৌথিরা এরকমের কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা অস্বীকার করেছে। ভারতের প্রথম সারির এক বস্ত্র রপ্তানিকারক সংস্থার উদ্যোগে স্থাপিত বিশাল এক বস্ত্র তৈরির ইউনিটের নির্মাণ কাজ এখন পরিপূর্ণতা পেতে চলেছেই প্রায়, কাজ শুরুর ব্যাপারে আশাপ্রদ মুহূর্ত সমাগত প্রায় মনে করছে নির্মাতা সংস্থা। উৎপাদন শুরু হওয়ার কথা আগস্ট মাসে, ওরিয়েন্ট ক্র্যাফটের এ কারখানা গড়ে উঠছে ভারতের দারিদ্র কবলিত রাজ্য ঝাড়খণ্ডে, প্রায় 8,000 কর্মী এতে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। এ বস্ত্র রপ্তানিকারকদের সবচেয়ে বড় বাজার হল যুক্তরাষ্ট্র। ওরিয়েন্ট ক্র্যাফটের বাণিজ্যিক বিভাগের প্রধান কর্তা ব্যক্তি এ কে জয়ন বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য বিরোধ ক্রমশই চারিয়ে ওঠার মাঝখানে ক্রেতাদের তরফে প্রশ্ন জিজ্ঞাসা খোঁজ খবর করাও বেড়ে উঠছে দিন দিন। জয়ন মনে করেন এতে করে তাঁদের এই ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠবে, আমরা একটা ভালো অবস্থানে ঢুকে যেতে পারব, বলছেন জয়ন। নিউজিল্যান্ড কর্তৃপক্ষ এখন স্বঘোষিত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী যে ব্যক্তি মার্চ মাসে ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে 51 সংখ্যক মুসল্লিকে হত্যা করেছিল সে তাকে আইনগতভাবে অভিযুক্ত করেছে। অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন টারান্ট নিউজিল্যান্ডের সন্ত্রাস প্রতিরোধ আইনে এই প্রথম কোনো ব্যক্তি যাকে অভিযুক্ত করা হল। চীনের বিশাল টেলিকম কোম্পানি হুয়াওয়ে হুয়াওয়ের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্র তাঁর কোম্পানিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিয়ে যুক্তির বুনিয়াদে যে বরখাস্ত করবে বলছে সে কথা নাকচ করে দিয়েছেন। আজ মঙ্গলবার রাষ্ট্র পরিচালিত সংবাদ সূত্রগুলোর সঙ্গে একটানা অনেকগুলো সাক্ষাৎকারে রেন জেংফেই বলেছেন যে ট্রাম্প প্রশাসনের এহেন পদক্ষেপ তাঁর কোম্পানি যে মোবাইল প্রযুক্তি ক্ষেত্রে, যেটা কিনা সাধারণভাবে 5G নামে উল্লেখিত হয়ে থাকে, পরবর্তী প্রজন্ম অবধি কদ্দূর এগিয়ে যাবার ক্ষমতা রাখে, দক্ষতা ধারণ করে, তাকে খাটো করে দেখছেন।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান এ পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন থমাস ব্লন্টেড, ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন তাহিরা কিবরিয়া। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার ও দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.